আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খাতামিন নাবিয়্যিন আম্মা বাআদ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া নূরাল্লাহ। মদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম। মদিনী চ্যানেল বাংলার পবিত্র ঈদে মিলাদুন নবী উপলক্ষে বিশেষ অনুষ্ঠান রহমতের আহ্বানে। জি, মদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, এই অনুষ্ঠান রহমতের আহ্বান, এটা নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, যিনি রহমতুল্লিল আলামিন, তার বিভিন্ন সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ানের ঘরে আগমনের ব্যাপারে এই অনুষ্ঠানে উল্লেখ করা হয় এবং আলোচনা করা হয়, এবং এর মধ্যে আমাদের জন্য যে শিক্ষণীয় বিষয়গুলো রয়েছে তা নিয়েও আলোচনা করা হয়। প্রতি এপিসোডের ন্যায়, প্রতি পর্বের ন্যায় এই পর্বেও আমাদের সাথে মেহমান রয়েছেন হাফেজ মাওলানা আব্দুল মুত্তাল্লিব মাদানী ভাই। জি, তিনি আমাদেরকে ইনশাআল্লাহ তাআলা আজকে একজন সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু, বরং একজন নয় কয়েকজন সাহাবা রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনের ঘরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে তাশরিফ নিয়ে গিয়েছেন সেই ঘটনা উল্লেখ করবেন, এবং এই ঘটনাগুলো থেকে আমরা মদিনী ফুল এবং আমাদের জন্য শিক্ষণীয় বিষয়গুলোও শুনব। মদিনী চ্যানেল দর্শক শ্রোতা, আলোচনা শুরু করার পূর্বে আসুন দুরূদ শরীফের একটি ফজিলত শুনে নিই। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আউলান নাসি বি ইয়াউমাল কিয়ামতি আকসারুহুম আলাইয়া সলাতান। প্রিয় নবী রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কাল কিয়ামতের দিন আমার সবচাইতে নিকটবর্তী ব্যক্তি সেই হবে, সবচেয়ে বেশি নিকটে সেই থাকবে যে দুনিয়াতে আমার উপর অধিক হারে দুরূদ শরীফ পাঠ করবে। সুবহানাল্লাহ। জি, মদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, কাল কিয়ামতের দিন সেই বিভীষিকাময় মুহূর্তে আমরা যদি নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের নৈকট্য চাই, তাহলে আমাদেরকে অধিক হারে দুরূদ শরীফ পাঠ করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। জি, মদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, আমাদের সাথে রয়েছেন মাওলানা আব্দুল মুত্তাল্লিব মদিনী ভাই। আমরা ইনশাআল্লাহ তার থেকে আজকের ওই সাহাবি সম্পর্কে জানব যার ঘরে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তাশরিফ নিয়ে গিয়েছেন।
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বাআদ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আজ যে সাহাবি রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী সম্পর্কে এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ঘরে গিয়েছেন তার ব্যাপারে জানব, তিনি হচ্ছেন সেই মহান ব্যক্তি, যদি আমরা একটু উদাহরণ দিয়ে বুঝতে চাই, যে আল্লাহ পাক কদরের রাত্রিকে সম্মানিত করেছেন কেন, ওই রাত্রে আল্লাহ পাক কুরআন নাজিল করেছেন, এই জন্য কদরের রাত্র হাজার মাসের চেয়ে উত্তম হয়ে গেছে।
সুবহানাল্লাহ।
রমজান মাসকে সর্বশ্রেষ্ঠ মাস বলা হয়েছে কেন, ওই মাসে কুরআন নাজিল হয়েছে। তো সেই এমন একজন সাহাবি, উলামায়ে কেরামগণ বলেন যার ঘরে একাধিক আয়াত নাজিল হয়েছে সুবহানাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের উপর, অর্থাৎ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ঘরে একবার নয় দুইবার নয়, প্রায় কয়েক বছর সেই ঘরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যাতায়াত ছিল। আর তার ঘরকে শুধু তার দিকে নিসবত করে তার ঘরে বলা হতো না, বরং সেই ঘরটিকে দারুল ইসলাম বলা হতো, অর্থাৎ ইসলামের ঘর। আর সেই সাহাবির নাম হচ্ছে আরকাম বিন আবুল আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো আমরা আজ আলোচনা শুনব দারুল আরকাম সম্পর্কে, অর্থাৎ আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘর সম্পর্কে এবং সেই সাহাবি রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে। বিশেষত তার এই ঘরটি ইসলামের ইতিহাসে একটি বিশেষ জায়গা দখল করে রেখেছে, এর পিছনে বেশ কিছু কারণ রয়েছে। এক তো হচ্ছে যে সাইয়েদুনা আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে ঘরটি ছিল, সেই ঘরটি ছিল সাফা পাহাড়ের পাশে, একদম পাশে, এবং তৎকালীন সময়ে যখন হাজিরা সাই করত তখন সাফা এবং মারওয়া, এবং এই দুইটি পাহাড়ও কত বরকতময়, আল্লাহ তাআলা তার নিদর্শনসমূহের মধ্যে এই দুইটি পাহাড়কে বলেছেন। আর সেই জায়গার পাশে বা দুইটি পাহাড়ের পাশে ঘর হওয়া, এটা অনেক বড় বরকতের বিষয়, এবং কাবা শরীফের পাশেও বলা চলে। হাজি যারা ছিলেন তখন যখন তারা সাই করতেন তখন সেই ঘরের দরজাটি দেখা যেত এবং সেই ঘরের সামনে দিয়ে তারা যাতায়াত করতো সাই করার জন্য। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দেওয়া শুরু করেন, তখন সেই শুরুটা খুবই তো কঠিন ছিল, কেউ মেনে নিচ্ছিল না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সবাইকে ডাকলেন এবং বললেন যে আমি তোমাদেরকে দাওয়াত দিচ্ছি এবং তোমাদেরকে অবহিত করছি, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সত্যবাদী তাদের মাঝে সেই বিষয়টিও তিনি ফুটিয়ে তুলছিলেন যে আমি যদি বলি পাহাড়ের পিছনে শত্রু আছে তোমরা কি বিশ্বাস করবে, বলে হ্যাঁ বিশ্বাস করে নেবো, আপনি কখনো মিথ্যা বলেননি, আপনি সত্যবাদী, যদি বলে এরকম এরকম তো কোনো বিষয়ই বিষয় না, আমরা আপনাকে মেনে নেব। কিন্তু যখনই আল্লাহ পাকের দাওয়াত দিলেন তখন ঠিকই তারা অস্বীকার করলো। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাজ শুরু তো করলেন কিন্তু কেউ সঙ্গ দিচ্ছিল না। তো এই আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে বলা হয় তিনি তখন ইসলাম গ্রহণ করেছেন যখন সবে মাত্র 11 জন মুসলমান হয়েছেন, অর্থাৎ তার ব্যাপারে বলা হয় তিনি 12 নম্বরে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। আর তিনি সেই সকল ব্যক্তিদের অন্তর্ভুক্ত যাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন ওয়াসাবিকুন আল আউওয়ালুন মিনাল মুহাজিরিন ওয়াল আনসার। সাবিকুন আউওয়াল হওয়ার যে একটা বিশেষ মর্যাদা রয়েছে সাহাবায়ে কেরামদের মাঝে, সেই মর্যাদাটা মধ্যে তিনি ছিলেন।
অর্থাৎ সাহাবায়ে কেরামদের মধ্যেও যারা উত্তম, সাহাবায়ে কেরাম তো সমগ্র উম্মতের মধ্যে উত্তম, তো সাহাবায়ে কেরামদের মধ্যেও যারা উত্তম তাদের মধ্যে হযরত আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু
শামিল রয়েছেন। এবং তিনি যখন চলে যান এখান থেকে তখন এই ঘর তিনি তার বংশধর বা আত্মীয় স্বজন যারা ছিলেন তাদেরকে ওয়াকফ করে দিয়ে যান। তিনি তো ইসলাম ধর্ম গ্রহণ করেন ওই মুহূর্তটাতে যখন চারদিকে কঠোর এক অবস্থা, আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিকে দাওয়াত দিচ্ছিলেন সবাই কঠোর আচরণ করছিল এবং কী ধরনের আচরণ করা হয়েছিল আমরা ইতিহাসে জানি এবং শুনি, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে কীরকম আচরণ করা হয়েছে। তিনি তখন নিজের ঘরে রেখে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রোটোকল দিতেন। শুধু তাই নয় যে ইসলামের যে বিধিবিধানগুলো যখন আল্লাহ পাক নাজিল করছেন একে একে, তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বিধানগুলো সাহাবায়ে কেরামদেরকে যেই ঘরের মধ্যে বসে শিক্ষা দিতেন সেটা হচ্ছে এই দারুল আরকাম, অর্থাৎ আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘর। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষক, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো নিজেই বলেন বুয়াইস্তু মুআল্লিমান, আমাকে শিক্ষক হিসেবে পাঠানো হয়েছে। তো শিক্ষকের কাজটা যে ঘরে সূচনা হয়, সাহাবায়ে কেরামদেরকে ইসলামের যে বিষয়গুলো যে ঘরের মধ্যে শেখানো হয় সেটা এই ঘর। অবশ্যই এই ঘরটার এক আলাদা ফজিলত এবং বরকত রয়েছে আমরা বুঝতে পারি। তাছাড়া ইসলাম এর যে বিষয়গুলো রয়েছে যে এটা কিন্তু তখনকার সময়টাতে খুব সহজ ছিল না বোঝানো, একটা কঠিন ব্যাপার ছিল, কেননা একটা সংস্কৃতি তারা লালন করেছে ধারণ করেছে। এমন আরবের মাঝে এমনটা পাওয়া যায় যে তারা কোথাও যাবে তো সেখানেও তারা তাদের বাতিল মাবুদগুলোকে তারা সঙ্গে নিয়ে যেত, অর্থাৎ তারা যেটাকে উপাস্য করত সেটা মর্যাদা তাদের কাছে ওই পর্যন্ত ছিল। এবং অন্যান্য যে বিষয়গুলো রয়েছে মদ্যপান তাদের কাছে একটা স্বাভাবিক পানীয় বিষয় ছিল আহার করার মতো। তো সেই সময়টাতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে ওহীগুলো নাজিল হচ্ছিল বিভিন্ন বিষয়ে ফরজ করছিলেন আল্লাহ পাক, কোন বিষয় থেকে বেঁচে থাকতে হবে কোন থেকে নিষেধ করেছেন, তো এটা শিখানোর জন্য একটা বিশেষ জায়গার দরকার ছিল, একটা কেন্দ্রের দরকার ছিল। তো সেই কেন্দ্রের ব্যবস্থাটা করে দেন আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাসার মধ্যে, এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর একাধিক ওহী নাজিল হয় সেই ঘরে। যে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই যে ঘরটা রয়েছে, এই ঘরটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় 2 বছর পর্যন্ত সেই ঘরের মধ্যে থেকে তিনি ইসলামের এই কাজগুলো আঞ্জাম দিয়েছেন, শিখিয়েছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়াতের 4 বছর সেখানে যান এবং নবুয়াতের 4র্থ বছরে হয়তো আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইসলাম গ্রহণ করেন, এবং এরপর থেকে নবুয়াতের 6ষ্ঠ বছর পর্যন্ত, তো লাগাতার 2 বছর পর্যন্ত হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই ঘরে থেকে এই সাহাবায়ে কেরামদের শিক্ষা দিয়েছেন।
সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এর মধ্যে একটি বিষয় আছে, যেহেতু হযরত আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু এর আলোচনা আমরা শুনছি, এর মধ্যে যেই ঘটনাগুলো আপনি বললেন বা যেই বিষয়গুলো বললেন এগুলো বিশেষ করে ইসলামের প্রারম্ভিক যে সময়টা ছিল এর সাথে রিলেটেড এগুলো না? তো এই সময়টাতে যদি আমরা একটু খেয়াল করি যে তখন, যেমন এখন আমরা কত চমৎকারভাবে মসজিদে আজান হচ্ছে, কিছুক্ষণ পূর্বেও আমরা আজান শুনেছি, তো সবাই নামাজের জন্য আসতেছে, তারপর যে যেখানে চাচ্ছে সেইখানে দিন শিখতে পারতেছে, ঘরে বসে দাওয়াত ইসলামের মাধ্যমে ফয়জান অনলাইন একাডেমি আছে, শিখা যাচ্ছে, ফয়জানে মদিনা জামে মসজিদ আছে, নামাজ পড়া যাচ্ছে, জামিয়াতুল মদিনা আছে, শিখা যাচ্ছে, দাওয়াত ইসলামের মাদ্রাসাতুল মদিনা আছে, সেখানে কোরআন হিফজ করা যাচ্ছে। তো এই সুযোগ সুবিধা কিন্তু ইসলামের প্রাথমিক যুগে এই অবস্থাটা ছিল না। তখন যারা ইসলাম ধর্ম গ্রহণ করত, অর্থাৎ প্র্যাকটিস করা বা ইত্যাদি করা তো অনেক দূরের কথা, যারা মাত্র গ্রহণ করত আর যখন বিধর্মীরা জানতে পারত, অমুসলিমরা জানতে পারত, তারা কিন্তু তাদের উপর অনেক রকম নির্যাতন করত। হ্যাঁ, এমন এমন নির্যাতন যেগুলোর বর্ণনা দিলেও অন্তর কাঁদে এবং সেগুলো স্মরণ করলেও অনেক কষ্ট হয় যে আমরা এত সুযোগ সুবিধা পাওয়ার পরও ইসলাম ধর্মকে শিখছি না ঠিকভাবে, ইসলাম সম্পর্কে জানছি না ঠিকভাবে, কোনো রকমে জুমার নামাজটা পড়ে চলে আসি, আমার গোসল হয়েছে কি না আমি শিওর না, কারণ আমি জানি না গোসলের সঠিক পদ্ধতি কী, আমার অজু হয়েছে কি না, আমার কাপড় যেভাবে পবিত্র করার কথা বলা হয়েছে, যদি আমরা আমির আলী সুন্নাতের সংক্ষিপ্ত রিসালা সর্বসাধারণের জন্য কাপড় পাক করার পদ্ধতি যদি আমরা পড়ি, তো ওটার মধ্যে দেখি যে যেভাবে বলা হয়েছে কাপড় পাক করার জন্য, আমরা বুঝতে পারি যে না, আমি এতদিন কী কাপড় পাক করেছি, আমার তো কাপড় পবিত্রই হয় না, অথচ নামাজের পূর্ব শর্ত হচ্ছে যে কাপড় পাক থাকতে হবে, পবিত্রতা না থাকলে নামাজ হবে না। তো এই সব কিছু খুব সহজলভ্য আমাদের জন্য, খুব সহজভাবে আমরা পাই, তারপরও আমরা সঠিকটা শিখছি না। কিন্তু এই সঠিকটা প্রচার করার ক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম যে নির্যাতন সহ্য করেছেন এবং সাহাবাই কেরাম আলাইহিমুর রিদওয়ানরা এটা বাস্তবায়নের ক্ষেত্রে এবং নিজেদের জীবনে ধারণ করার ক্ষেত্রে যেই কষ্টটা সহ্য করেছেন, সেটা যদি আমরা একবার কল্পনা করি তাহলে হয়তো বা আমরা এটার মূল্য বুঝতে পারবো।
আমরা আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই যে ঘরের যে বিষয়টা আলোচনা করছি, হয়তো অনেকের কাছে স্বাভাবিক মনে হতে পারে যে একটা ঘরে হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গিয়েছেন এবং শিক্ষা দিয়েছেন, কিন্তু ওই যুগের কথা যদি আমরা একটু মাথায় রেখে বিষয়টা ভাবি তাহলে মোটেও একটা সহজ বিষয় ছিল না। কেননা জানতে পারলে সেটার অত্যাচারের কোনো সীমা নেই, সে সামাজিকভাবে তারা বয়কট হয়েছে, এই বিষয়টা জানতে পারলে সামাজিকভাবে বয়কট করা হতো। হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দিনকে প্রচার করার জন্য শিয়াবে আবি তালিবের মাঝে 3 বছর পর্যন্ত বয়কট ছিলেন সামাজিকভাবে। তো সেই যে কষ্টের একটা জায়গা ছিল, এবং সাহাবায়ে কেরাম এই যে এই ঘরের যে বিষয়টা আছে তারাও জানতো যে আমরা এখানে যাচ্ছি এটা আমাদের জন্য রিস্কের একটা বিষয়, যদি জানতে পারে আর সবাই মিলে যদি অ্যাটাক করে তাহলে একবারেই কিন্তু সবাই শেষ। কিন্তু তারপরেও কিন্তু তারা সেখানে গিয়ে দিন শিখেছেন, দিনকে বোঝার চেষ্টা করেছেন এবং ইসলামকে এগিয়ে নেওয়া যাওয়ার ক্ষেত্রে তারা অনন্য ভূমিকা পালন করেছেন।
আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনই হয়েছে যে মানুষকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসার, তাওহীদ ও রিসালাতের পথ আমরা পেয়েছি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনে আমরা দিনে ইসলামকে জানতে পেরেছি, আমরা আল্লাহ তাআলার একত্ববাদকে আমাদের জন্য জানা সহজ হয়েছে। না হলে কিতাবে তো এমন আসছে যে যদি আল্লাহ তাআলা কোনো নবীকে নাও পাঠাতেন, তারপরও আল্লাহ তাআলা যে বিবেক দিয়েছেন সেই বিবেক থেকে, সেই বিবেকের একটা দায়িত্ব ছিল এটা যে সেটা থেকে আল্লাহ তাআলার একত্ববাদকে জানা আমাদের জন্য জরুরি ছিল। কিন্তু আল্লাহ তাআলা কী দয়া করলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠালেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিলাতে অন্যান্য আম্বিয়াই কেরাম আলাইহিমুসসালামকেও পাঠালেন যে তাদের মাধ্যমে আমরা তাওহীদকে জানা আমাদের জন্য সহজ হয়েছে, রিসালাতকে জানা আমাদের জন্য সহজ হয়েছে এবং আমরা সেই যে বিধর্মী হয়ে মৃত্যুবরণ করা এবং সেটার যে আজাব রয়েছে আল্লাহ তাআলার দয়াতে দুনিয়াতেও সেই পরিণাম থেকে বেঁচে যাচ্ছি, আল্লাহ তাআলা চাইলে আখিরাতেও সেই পরিণাম থেকে বেঁচে যাব, এই জন্যই আনন্দিত হওয়া।
আজকে একজন আলেম সাহেবের একটা ভিডিও দেখছিলাম, তিনি অন্য এক শহরে আছেন এবং সেখানে দেখাচ্ছিলেন কিছু বিষয় যে মুসলমান হয়ে তিনি বারবার শুকরিয়া আদায় করছেন, এক উন্নত কান্ট্রিতে তিনি আছেন, অনেক সভ্য তাদেরকে বলা হয়, কিন্তু সেখানে তিনি দেখাচ্ছেন যে মানুষ কীভাবে নিশায় মত্ত হয়ে রাস্তার মধ্যে পড়ে আছে, তার মূল্যবান জীবনের সময়টুকু সে এইভাবে নষ্ট করে ফেলছে, অথচ অনেক উন্নত রাষ্ট্র, বৃষ্টি পড়ছে তার হুঁশ নেই কিন্তু রাস্তায় সে পড়ে আছে। কিন্তু হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়ে আল্লাহ পাক আমাদের উপর কত বড় ইহসান করেছেন আমরা আমাদের সময়ের গুরুত্ব বুঝতে পারছি, একটা ভালো লাইফ আমরা অতিবাহিত করতে পারছি, কিভাবে করলে পরে, কার সাথে কিভাবে করলে পরে এবং কিভাবে চললে পরে একটা মহত্বপূর্ণ জীবন আসলে আমরা অতিবাহিত করব, সেই শিক্ষাটা আমরা পেয়েছি।
ইসলামের পূর্বের জীবন দেখলেই তো বোঝা যায় যে ইসলামের পূর্বে ইসলাম যেভাবে এসে একজন নারীকে যে সম্মানটা দিয়েছে, ইসলামের পূর্বের জীবন আমরা দেখলে বুঝতে পারি যে কোনো কোনো জাতি নারীকে ওইভাবে সম্মানিত করতে পারেনি যেভাবে ইসলাম এসে নারীকে সম্মান এবং অধিকার দিয়েছে। এর পূর্বের যুগের যদি ঘটনা আমরা দেখি, আমরা জানি সবাই যে তখন এমনও কিছু জাতি ছিল নাকি যে তারা নারীকে মানুষই মনে করতো না। এই ঘটনা তো অনেক প্রসিদ্ধ যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের পূর্বে এমন সভ্যতা ছিল তাদের মধ্যে, আরবদের মধ্যে, যে তারা কন্যা সন্তান হলে তাকে পুঁতে ফেলতো, জীবিত কবর দিয়ে দিত, আর সেটা তারা লজ্জাজনক ভাবত। ইসলাম এসে কেমন সুন্দর একটি পরিবেশ আমাদেরকে দিয়েছে, মন মানসিকতা দিয়েছে যে এখন কন্যা সন্তান হলে আমরা শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ তাআলার রহমত আমার ঘরে চলে এসেছে। এই জন্যই তো আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুকরিয়া জ্ঞাপন করি এবং আল্লাহ তাআলার শুকরিয়া জ্ঞাপন করি যে তিনি আমাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দান করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে পাঠিয়েছেন।
আর এই যে শিক্ষা, যে শিক্ষাগুলোর আলোচনা করছে, একজন বিবেকবান মানুষ যদি ভাবে সহজে বুঝতে পারবে। আর এই শিক্ষার শুরুটা হয়েছে সেই আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘর থেকে, যেই ঘরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আলোকময় দীপ্তময় এক উজ্জ্বল সভ্যতা আমাদেরকে দিয়েছেন। আর আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের যদি মর্যাদাটা বুঝি, মানুষ যারা জ্ঞানী ছিল তাদের কাছে তো মর্যাদা ছিল, যেমনটা আমি শুরুতে বললাম যে এটাকে দারুল ইসলাম পর্যন্ত মানুষ বলেছেন যে এটি ইসলামের ঘর, শুধু আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘর নয়,
যেহেতু ইসলামী শিক্ষার শুরুটাই, সূচনাটাই এখান থেকে হয়েছে।
যে তো এমনকি পরবর্তীতে দীর্ঘদিন পর্যন্ত এই ঘর অক্ষত ছিল। আব্বাসী খলিফা আবু জাফর মনসুর, তার পর্যন্ত এই ঘর অক্ষত ছিল। এবং কি বলা হয় যে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাতির ছেলে অর্থাৎ তার পৌত্র, সে কোনো একটি কাজের জন্য খলিফা আবু জাফর মনসুরের কাছে 17,000 দিনার এই টাকার বিনিময়ে ঘরটা বিক্রি করে দেয়। তার ওয়ারিশ বা হিসাবে তিনি পেয়েছিলেন, যে কোনোভাবে পেয়েছিলেন, কিন্তু সেটা বিক্রি করে দেয় এবং পরবর্তীতে তিনিও সেটাকে অক্ষত রাখেন এবং এটাকে স্মৃতি হিসাবে ধরে রাখার চেষ্টা করেন। কিন্তু পর্যায়ক্রমে এটা কাজ হতে হতে বা সংস্কার হতে হতে মূল যে অবকাঠামো ছিল সেটা নষ্ট হয়ে যায় এবং এই মুহূর্তে তো আর এটা পাওয়া যায় না, দেখা যায় না, যেহেতু সাফা পাহাড়ের কাছেই ছিল ঘরটা। আর আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারেও বলা হয় যে তিনি সেই সম্মানিত সাহাবী, শুরুতে যেটা বললাম যে সাবিকুন আউয়ালুন যারা রয়েছে তাদের মধ্যে একজন রয়েছেন তিনি। আর তাছাড়াও তিনি বদর যুদ্ধে অংশগ্রহণ করেছেন, আর বদর যুদ্ধের সাহাবীদের মর্যাদা তো এরকম যে আল্লাহ পাক তাদের প্রতি সন্তুষ্ট। আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন ইফআলু মা শিতুম, যে এই যুদ্ধে যারা অংশগ্রহণ করেছে আল্লাহ পাক তাদের প্রতি এতটাই সন্তুষ্ট, ইফআলু মা শিতুম, এখন তোমাদের যা মন চাই তোমরা করো। অর্থাৎ এখানে আল্লাহ পাক তাদের প্রতি সন্তুষ্টর একটা একটা বহির্প্রকাশটা বলা ছিল এই উক্তিটি, যা মন চা তা করো, মানে এই নয় যে তারা কোনো অনৈতিক কাজে জড়িয়ে পড়বেন, তারা শরীয়ত বিরোধী কোনো কাজ করতে পারে না, তোমাদের কল্পনাও আসতে পারে না, তাদের প্রতি আল্লাহ তাআলা সন্তুষ্ট। কারণ আল্লাহ তাআলা সন্তুষ্ট কখন হন, বান্দার ব্যাপারে যখন জেনে যান যে এই বান্দা কি প্রকৃতপক্ষেই কি মমিন। এমনকি তাদের ব্যাপারে তো এও বলা হয় যে আল্লাহ পাক এই সকল বান্দাদেরকে বেছে নিয়েছেন এবং তাদের অন্তরগুলোকে আল্লাহ তাআলা ভালোভাবে যাচাই করে নিয়েছেন, তাদের অন্তরগুলোর মধ্যে কি আছে সেই বিষয়টাও আল্লাহ তাআলা ভালোভাবে যাচাই করে নিয়েছেন। তো তাদের মধ্যে একজন হচ্ছেন আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। বদর যুদ্ধে যখন মুসলিম বিজয় হয়, মুসলমানদের বিজয় হয়, তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গনিমতের কিছু সম্পদ পেয়েছিলেন, যুদ্ধলব্ধ সম্পদ যেটা ছিল, তো সেখান থেকে খুশি হয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি তরবারি এই আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রদান করেন, খুশি উপহার হিসাবে সেটা তাকে প্রদান করা হয়। এছাড়াও হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ইসলামের সূচনা হয়েছে এবং ইসলামের প্রচারের ক্ষেত্রে তার ঘরের একটা বিশেষ ভূমিকা ছিল, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় থাকার জন্য বিশেষভাবে একটি ঘর তাকে উপহার হিসাবে দিয়েছিলেন যে তুমি এই ঘরে থাকবে।
আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মর্যাদার কারণ তো অনেকগুলো, তিনি সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপর বদরী সাহাবী, এর সাথে সাথে তার যে ঘর যে মর্যাদা লাভ করেছে এটা এই জন্য কারণ ইসলামের কাজে সেটা ব্যবহৃত হয়েছে। তো দাওয়াত ইসলামীও কিন্তু এই সুযোগ করে দেয়। হ্যাঁ, কীভাবে করে দেয়, যেমন অনেক ঘর এমন আছে যেখানে দাওয়াত ইসলামী একটা ঘর দার্স আছে দাওয়াত ইসলামীর পক্ষ থেকে, হ্যাঁ, যারা দাওয়াত ইসলামীর মুবাল্লিগ মুবাল্লিগা তাদের জন্য দেয়া, যে আমরা তো মসজিদে শিখি, মাদ্রাসায় শিখি, ঘরের মধ্যেও যেন এই পরিবেশ তৈরি হোক যে ঘরের পরিবারের কেউ দার্স দিচ্ছে, বই থেকে কিছু পড়ে শোনাচ্ছে আর সবাই যেন শুনে। হ্যাঁ, তো নিজের ঘরকেও ইসলামের কেন্দ্র বানানো, যদি আমরা আমির আলী সুন্নাহ দামাত বারাকাতুল আলিয়াকে দেখি, দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা, যিনি সবাইকে, যারাই যায় ইসলাম ভেরা, সবাইকে দাওয়াত দেন, সবাইকে ঘরে দাওয়াত দেন, তাদেরকে কিছু শিখান, এবং ওলামায়ে কেরামরা সেখানে গেলে ওলামায়ে কেরামদের জন্য তোহফা পেশ করেন, অনেক আবেগময় মুহূর্ত থাকে সেগুলো। তো তারা কিন্তু, আমরা বড় বড় মুবাল্লিগদেরকেও দেখেছি, আরাকিনে সুরাদেরকেও দেখেছি, যে তারাও নিজের ঘরকে ইসলামের কাজে দিয়ে দেয়। আমাদেরও চেষ্টা করা দরকার, যথাসম্ভব যদি সেই পর্যায়ে ঘর থাকে তাহলে ওই পরিবেশ তৈরি করা, যে কখনো মিলাদ মাহফিল, হ্যাঁ এখন মিলাদের সময়, যদি সম্ভব হয় কোনো হুজুরকে ডেকে নিয়ে গিয়ে মিলাদ পড়ানো, এর পাশাপাশি ঈদে মিলাদুন্নবীর কী গুরুত্ব রয়েছে সেগুলো উপস্থাপন করা, নিজের ঘরকে ইসলামের কাজে ব্যবহার করা। যেটা বলতে চাচ্ছি আমি, যে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘর থেকে এই শিক্ষাটা আমরা পেয়েছি।
এখানে আর একটা বিষয় অ্যাড করবো, যেহেতু আমি বলেছি যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়াত ঘোষণার চতুর্থ বছর থেকে ষষ্ঠ বছর পর্যন্ত এই ঘরে কী করেছেন, ইসলাম পৌঁছানোর, ইসলামের শিক্ষার বিষয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যবহার করেছেন। হযরত সাইয়েদুনা উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যে ঘরে গিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন সে ঘর কিন্তু এটাই ছিল,
ছিল উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন হিদায়ত নসিব হয় তখন তিনি গিয়ে একটা ঘরে নক করেছিলেন, তখন সেই ঘরের মধ্যে সম্ভবত হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন এবং অন্যান্য কিছু সাহাবায়ে কেরামরা ছিলেন। তো হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজাটা খুলে দেন, জিজ্ঞেস করেন যে তুমি কেন এসেছো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন যে তাকে আসতে দাও।
জি, তো এটা হচ্ছে সেই ঘর, অনেক সাহাবায়ে কেরাম এই ঘরে যাতায়াত ছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো ছিলেনই এবং ওহীও নাজিল হয়েছে। তো এরপর যখন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবুয়তের ষষ্ঠ বছরে ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং এই ঘরে, তখন আর এই লুকিয়ে ঘরের মধ্যে ইসলাম প্রচারের বিষয়টি আর প্রয়োজন ছিল না, তখন প্রকাশ্যে যে ইসলাম প্রচার করার বিষয়টি বা সেই শক্তিটা ইসলাম পেয়ে যায় উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে, এবং পরবর্তীতে প্রকাশ্যে ইসলামের কাজ, ইসলামের প্রচার, এই বিষয়গুলো হতে থাকে, যার কারণে এই ঘর যেভাবে লুকিয়ে বা যেভাবে আল্লাহ তাআলার পক্ষ থেকে ফয়সালা যেভাবে হওয়ার ছিল এবং আল্লাহ তাআলার পক্ষ থেকে ঘর মনোনীত হয়েছিল, বলতে গেলে যে আল্লাহ পাকই তো এই ঘর পছন্দ করেছেন, এরপর থেকেই মূলত হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইরে এবং প্রকাশ্যে দাওয়াতের কাজ শুরু করেন।
হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলাম গ্রহণের পর থেকে, এর সাথেই একটা ঘটনা আছে না, যে যখন হযরত উমর ফারুকে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং যখন সবাই মিলে একত্রিত হয়ে বের হন, তখন সম্ভবত হাতে একটা পতাকা নিয়ে নিয়েছিলেন বা পাগড়ি দিয়ে পতাকা বানিয়ে ফেলেছিলেন,
এটা তো জানা নেই, তবে আমি যতটুকু স্মরণে আছে সেটা হচ্ছে যে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকেও আরবের সবাই ভয় পেত এবং তিনি বাহাদুর ছিলেন, তার সাথে সামনাসামনি কেউ মোকাবেলা করবে এরকম কেউ ছিল না। আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তো সেই ব্যক্তি ছিলেন যে কেউ তাকে দেখলে রাস্তা পরিবর্তন করতেন, এতটা সাহসী, এতটা ছিলেন জজবাতি একজন ছিলেন। তো উভয়ে যখন ইসলামের মধ্যে চলে এলেন এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো দোয়াও করেছিলেন, আল্লাহুম্মা আইজ্জিল ইসলাম বি উমর, যে হে আল্লাহ পাক ইসলামকে সম্মানিত কর উমরের মাধ্যমে। তো উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কত এক বড় শখসিয়ত, মানে এক বড় ব্যক্তির নাম, যে তার মাধ্যমে ইসলামকে সম্মানিত করো। তো অবশ্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মধ্যে ওই বিষয়টা দেখতে পেরেছিলেন, বাহাদুরির এবং সাহসিকতার। তো তিনি ইসলাম ধর্ম গ্রহণ করার পর তিনি বললেন যে আমরা কি হক নই ইয়া রাসূলুল্লাহ? তখন হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন কেন নয়, আমরাই হকের মধ্যে আছি, তো ঘরের ভিতরে কেন, হক সেটা লুকিয়ে থাকবে কেন, সেটা তো প্রকাশ হবে। তখন হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিকে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, একদিকে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুইটি কাতার করলেন আর মাঝখানে হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন। দুই কাতারের মাঝখানে হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবা শরীফে সেখানে উপস্থিত হলেন এবং সেখান থেকেই ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে এই ফারুক উপাধিটা তিনি লাভ করেন, অর্থাৎ সত্য এবং মিথ্যার পার্থক্যকারী। ওই দিন পার্থক্য হয়ে গেছিল যে কোনটা সত্য এবং কোনটা মিথ্যা, আর এতটাই এই পার্থক্যটা হয়েছিল যে কেউ সামনে এসে দাঁড়িয়ে বলবে যে বাধা দিবে এই সাহসটাও কেউ করতে পারছিল না। এমনকি তার সম্পর্কে যে আবু জাহেল সম্পর্কে মামা লাগতো, এতদিন পর্যন্ত সে অত্যাচার করেছে, জুলুম করেছে, সে এই আবু জাহেলের ঘরের দরজায় গিয়ে নক করছে যে দরজা খুলে বেরো, আমি মুসলমান হয়েছি, ভয়ে বের হয়নি দরজা খুলে। এইরকম একজন ব্যক্তিত্ব ছিলেন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। রাসূলুল্লাহ আলাইহিস সালাম হিজরত করে যখন মদিনার উপকণ্ঠে কুবা নামক স্থানে যান, তো সেখানে যে সাহাবি হুজুর সাল্লাল্লাহু আলাইহিস সালামকে আতিথেয়তা দান করেন সেই সাহাবি হচ্ছেন কুলসুম বিন হিদাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো কুলসুম বিন হিদাম হচ্ছেন সেই সাহাবি হুজুর সাল্লাল্লাহু আলাইহিস সালাম সেখানে যান এবং একাধারে কয়েকদিন পর্যন্ত তিনি এই অবস্থান করেন এবং তিনি কি করেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহিস সালামকে মেহমানদারি করেন। আসলে সংকটময় অবস্থার যে সাহায্য সেটার একটা মাত্রা একটা ভিন্ন রকম হয়। এই সকল সাহাবায়ে কেরাম তখন সাহায্য করেছেন যখন অবস্থা সংকটময় ছিল, যখন মুসলমানদের সাহায্যের প্রয়োজন ছিল, আল্লাহ পাকের পক্ষ থেকে তারা হয়েও গেছেন আনসারি সাহায্যকারী। যেহেতু বয়স্ক ছিলেন এই সাহাবি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তো তার ব্যাপারে বলা হয় যে সর্বপ্রথম আনসারি সাহাবিদের মধ্যে যারা ইন্তিকাল করেছেন, যে ইন্তিকাল করেছেন তিনি হচ্ছেন এই কুলসুম বিন হিদাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, সর্বপ্রথম আনসারি সাহাবি যিনি ওফাত গ্রহণ করেছিলেন এবং বদরের যুদ্ধের পূর্বেই তিনি ওফাত গ্রহণ করেন। তো এই বিষয়টি এটি আসলে এটা আমাদের জন্য শিক্ষণীয় বিষয় যে ইসলামের কাছে এগিয়ে আসা উচিত, এভাবে নাম জীবিত থাকে, এভাবেই মানুষ আজীবন বেঁচে থাকে। যেমন দেখতে গেলে কুলসুম বিন হিদাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর আর কোনো পাওয়া যায় না কোনো কিছু, শুধুমাত্র এই ঘটনাটি পাওয়া যায় যে যখন হিজরত করে এসেছেন তো তিনি আতিথেয়তা করেছেন, সাহায্য করেছেন, আর এর জন্যই তার নামটা স্বর্ণ অক্ষরে ইতিহাসের পাতায় লেখা এবং মানুষ তাকে স্মরণ করে।
এবং পরবর্তীতেও যারা সাহাবায়ে কেরাম তো নক্ষত্র, তাদের পথ যারা অনুসরণ করেছে এবং নিজেদের জীবনকে ইসলামের জন্য কাজে লাগিয়েছে, উৎসর্গ করেছে, তাদের নামও আমরা জানি, যারা ইসলামের জন্য কিছু করেছে, ইসলামের জন্য নিজেদের অবদান রেখেছে, নিজেদেরকে উৎসর্গ করেছে। এর মধ্যে অনেক বড় বড় বুজুর্গদের নাম আসে, যে যত বড় কাজ করেছে আমরা তাদের নামকে তত বড় হিসেবেই জানি। সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানদের মধ্যেও যারা যত বেশি ইসলামকে সাহায্য করেছে আমরা তাদেরকে তত বেশি জানি। আল্লাহ তাআলা আমাদেরকেও ইসলামের সাহায্য করার তৌফিক দান করুক। মদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা অনেক কিছু করি, আমরা দুনিয়াতে এসেছি, একদিন চলে যেতে হবে, আমরা অনেক কিছু করতে চাই। আমরা চাই যে আমাদের যেন নাম হোক, বা আমার ছেলের এর যেন নাম হোক, আমার সন্তানের যেন নাম হোক। দুনিয়াবি বিভিন্ন কাজে নাম হওয়ার চেয়ে কতই না উত্তম হয় যদি ইসলামের খেদমতে আমাদের নাম হয়। সেটার জন্য কি করতে হবে? সেটার জন্য দিনই পড়ালেখার পাশাপাশি দিনের খেদমতও করতে হবে। আল্লাহ তাআলা সাহাবায়ে কেরামদেরকে অনুসরণ করে আমাদেরকেও দিনের খেদমতের জজবা দান করুক। মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, তো আপনাদের সবাইকে ঈদে মিলাদুন্নবীর অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি। আপনারা মাদিনী চ্যানেলের সঙ্গেই থাকুন, মাদিনী চ্যানেল দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।